বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের অস্থিরতা, উদ্বেগ, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন কলকাতা থেকে দি হিন্দু পত্রিকার প্রাক্তন ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন ফ্রিলান্স সাংবাদিক মইনুদ্দিন নাসির। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে, আর অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলেই বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে শাহানা নাসের। হ্যালো,
সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
আমি ঢাকা থেকে শাহানা নাসের বলছি।
জি,
আজ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ যে আগুন লাগিয়েছে তাতে সকল বিশ্ববাসীর জীবনে নেমে এসেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। অনেক নিরীহ প্রাণ অকাতরে হারিয়ে যাচ্ছে চিরকালের জন্য। সন্ত্রাসবাদীরা এ কাজ কেন করছে? তারা মনে করে তারা ধর্ম রক্ষা করছে, অথচ তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের ক্ষতি করছে, আমাদের ধর্ম সম্পর্কে বিশ্ববাসীকে ভুল ধারণা দিচ্ছে। সারা বিশ্বের মুসলমানদের জীবন কঠিন ও দুর্বিষহ করে তুলছে। আমরা সবাই যুক্তিহীন উগ্রতাবাদের কাছে জিম্মি হয়ে পড়ছি, কিন্তু তা তো হতে দেওয়া যায় না, এদের প্রতিরোধ করতে হবে। এ কথা সত্যি যে আমরা নিরস্ত্র, তবে আমাদের একতা ও বুদ্ধিমত্তা দিয়ে এদের রুখতে হবে। আমাদের কিছু নবীন যুবকেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, উগ্রবাদীরা কিভাবে এদের পথে আকৃষ্ট করছে। আমাদের প্রয়োজন আমাদের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা, ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে। এর জন্য এগিয়ে আসতে হবে সত্যিকার অর্থে শিক্ষিত ধার্মিক ব্যক্তিদের, এবং আমাদের সকলকে থাকতে হবে সতর্ক ও সজাগ।
ধন্যবাদ শাহানা নাসির। শাহানা নাসিরের মন্তব্য নিয়ে আমরা প্রথমেই যাচ্ছি কলকাতায় বরুণ দাশগুপ্তের কাছে। বরুণ বাবু, আপনার মন্তব্য।
ব্যাপারটা হচ্ছে যে যেটা ঘটছে এখন সেটা যে কোন দিক দিয়ে সমর্থন করা যায় না, সে বিষয়ে কোন দ্বিমত নেই, মানে যারা করছে তারা ছাড়া আর কারোর দ্বিমত নেই। যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে এজ এ সোশ্যাল ফেনোমেনন, সেটা হচ্ছে যে এই যে মৌলবাদ বলুন বা যাই বলুন যেটা আসছে, সেটা তো চিন্তাধারাটা পুরন ও আওয়াজের উৎপত্তি অষ্টাদশ শতাব্দীতে, সনাতন ইসলামের উৎপত্তি উনবিংশ শতাব্দী, এটা তো যে দীর্ঘদিন ছিল, এই ধরনের কোন ঘটনা তো ঘটে হঠাৎ এখন গত দু তিন দশক ধরে এই ধরনের ঘটনা কেন ঘটছে? এবং এটাও খুব আমার কাছে আশ্চর্য লাগে যে যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের অনেকেই অত্যন্ত সচ্ছল উচ্চশিক্ষিত পরিবার থেকে এসছেন, এমন নয় যে তাদের দারিদ্র বা এই জাতীয় কোনো অভাবের তাড়নায় তারা এসছেন। তো তারা এলেন কেন, কেন এলেন, এইটা আমার কাছে একটা প্রশ্ন। কি করছেন সেটাও তো দেখতে পাচ্ছি, কিন্তু এলেন কেন সেটা আমার কাছে একটা প্রশ্ন। কারণ এলেন কেন সেটা জানতে পারলে তবে এর রুট বা শিকড়ে পৌঁছানো যাবে এবং এই সমস্যাটার সমাধান করা যাবে, এইটি আমার ধারণা। কিন্তু কেন এলেন সে তার কোনো উত্তর আমার নিজের কাছে এখন নেই।
বিশ্লেষকদের অনেকেই বলে থাকেন যে এই জাতীয় উস্কানির পিছনে ধর্মীয় একটা স্ট্রাকচার্ড তত্ত্ব, একটা দর্শন ইন্ধন যুগিয়ে থাকতে পারে, কিন্তু আসল সমস্যা, আসল উৎস এগুলোর অনেকে মনে করেন অর্থনৈতিক কারণ, সামাজিক পরিস্থিতি ইত্যাদি। মইনুদ্দিন নাসির, আপনি কি মনে করেন?
এটা এটা সত্য, কিছু অর্থনৈতিক কারণ আছে, কিন্তু যেই বর্তমানে যে সন্ত্রাস সারা বিশ্বে সেটা অর্থনৈতিক কারণে না, এটা যতটুকু অর্থনৈতিক কারণ তার চেয়ে বেশি রয়েছে এটা ম্যানেজ করতে না পারা। যেমন আপনি ধরেন যে ইসলামের কথা আসছে এখানে বারবার, যে আফ্রিকাতে আফ্রিকাতে যখন ফ্রাঙ্কোফোন স্টেট গুলো স্বাধীনতা লাভ করছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে, তিউনিশিয়া থেকে অনেক বেশি লোক ইয়ে হয়েছে, সন্ত্রাসে যোগ দিয়েছে, এবং তিউনিশিয়ার পরে আলজেরিয়া, এখানে আপনার যে ফ্রান্সে সেটাই করছে, সেই সেখানে ইসলামকে তারা ব্যবহার করছে। যেমন যারা ফ্রান্সের মধ্যে বন্দী আছে, বন্দীদের মধ্যে 60% খ্রিস্টান, যে কালো খ্রিস্টাঙ্গ খ্রিস্টান কিন্তু সেখানে মুসলমান ধর্মে কনভার্ট হয়েছে জেলের মধ্যে, বিকজ তারা মনে করছে যে এই আফ্রিকা ফ্রান্স যেভাবে ইয়ে করতে পারে নাই, যে তাদেরকে মুসলমানদেরকে বা আফ্রিকান স্টেট গুলোতে যাদেরকে স্বাধীনতা দিয়েছে তাদের কাছ থেকে যে সমস্ত ইমিগ্রেশন আসছে সেই ইমিগ্রেশন গুলোকে অ্যাসিমিলেট করতে পারে নাই তাদের দেশে, এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলামকে আদর্শ হিসেবে তারা নিয়েছে। এখানে ইসলামের অপপ্রচার বা প্রচার সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে ইসলামকে যাতে ব্যবহার করতে না পারে সেই জন্য আরো অনেক বেশি করে সত্যিকার সুফিবাদ যেটা আছে, যে ইসলামের সহনশীল যেই ইয়েটা সবচেয়ে বেশি এখন প্রয়োজন, সেটাকে অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছানোটা একটা জিনিস। যেমন অন্যদিকে, যেমন ফ্রান্সের মধ্যে আপনার টুপি হিজাব পরা বন্ধ করে দিয়েছে তিনজন মহিলা ওইখানে, এইটা এই এই সমস্ত জিনিসগুলো কালচারালি যে অ্যাটাকগুলো হয়েছে সেগুলো বন্ধ করা উচিত। শুধু মানে ইসলাম বললেই যে আপনার মুসলমান বললেই যে এরা এবং তাদের মুসলমানের আদাব কায়দা এবং মানে সংস্কৃতি বর্জন করলেই যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, এই ধরনের একটা উদ্ভূত একটা মানসিকতা নিয়ে পশ্চিমা দেশগুলো যেভাবে কাজ করছে সেটাকে পরিবর্তন করার প্রয়োজন বলে আমি মনে করি।
গত কয়েক দশক যাবতই সন্ত্রাসবাদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে, সহিংস তৎপরতার সঙ্গে বিশেষ একটি ধর্মেরই নাম বারবার উল্লেখিত হয়ে আসছে। অন্য আরও তো ধর্ম আছে, স্ট্রাকচার্ড ধর্মীয় দর্শন বলতে আমরা যেটা বুঝি, গ্রন্থ ধর্মীয় গ্রন্থ ভিত্তিক ধর্ম বলতে আমরা যেটা বুঝি, সেটা ছাড়া মূল ধর্ম প্রধান প্রধান ধর্ম এ বিষয়ে যেগুলো রয়েছে, সে তার মধ্যে অন্যান্য ধর্মের নাম জঙ্গিবাদ বা সন্ত্রাসের সঙ্গে আসে না কেন, বিশেষ একটি ধর্মের নামই বারবার আসছে কেন? বরুণ বাবু। হ্যাঁ বরুণ বাবু,
হ্যাঁ বলুন।
বিশেষ একটি ধর্মের নামই বারবার আসে কেন, অন্য ধর্মের নাম আসে না কেন? আমি বলছি যে বারবার গত কয়েক দশক ধরে আমরা দেখছি যে জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, অস্থিরতার সঙ্গে, সহিংসতার সঙ্গে বিশেষ একটি ধর্মের নামই বারবার উঠে আসে, অন্য ধর্মের নাম আসে না কেন?
পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে ইসলাম ধর্মের নামটাই বারবার আসে এই কারণে যে ইসলাম ধর্ম একমাত্র স্ট্রাকচার্ড ওয়েতে সন্ত্রাসটা করছে। যেমন আইসিস, আল কায়দা, এরা কিন্তু সংগঠনগুলি গড়ে তুলেছে এবং এইরকম সংগঠন গড়ে তুলেছে ভারতের শিবসেনা, রাষ্ট্রীয় সমাজ সেবা সংঘ, এগুলি করে এরাই কিছুটা সংগঠন গড়ে তুলেছে সন্ত্রাসবাদের, এবং সেটা সেই সন্ত্রাসবাদের কিন্তু তারা পৃষ্ঠপোষকতা যারা করছে তারা কিন্তু রাষ্ট্রও পরিচালনা করছে ভারতে। সে এই দুটো ছাড়া যেমন খ্রিস্টানদের সেরকম স্ট্রাকচার কোনো সংগঠন নাই, স্ট্রাকচার কোনো কিছু নাই, কাজেই খ্রিস্টান ধর্মের নাম আসে না। যেমন জিউদের স্টেট সন্ত্রাসের কথা বলে অনেকে, যেমন মানে ইসরায়েলের, সেই সেটা ছাড়া কিন্তু কোনো সংগঠন নাই, সংগঠন স্ট্রাকচার ওয়েতে অবকাঠামোগত ভাবে কোনো সংগঠন গড়ে তুলেছে যেটা সন্ত্রাস চালানোর জন্য। মুসলমানরা কিন্তু এটা সংগঠনভাবে করতে, আমি আগেই বলেছি যে মুসলমানরা যে খ্রিস্টাঙ্গ আফ্রিকানরা বা এরা, তারা কিন্তু ইসলামের মধ্যে একটা আদর্শ খুঁজে পেয়েছে যে আদর্শের ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং ওইটাই হচ্ছে। আর যেহেতু খ্রিস্টান এবং অন্যান্য হিন্দু ধর্মের কিছুটা হিন্দু ধর্মের মধ্যে, এটা ছাড়া অন্যান্য ধর্ম সেরকম স্ট্রাকচার কোনো কিছু করে না, তাদের নাম আসছে না।
জি, বরুণবাবু, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, মঈনুদ্দিন নাসির যেটা নিয়ে আলোচনা করছিলেন, সেটা হচ্ছে যে গত কয়েক দশক যাবতই সন্ত্রাসবাদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে, সহিংসতার সঙ্গে বিশেষ একটি ধর্মের নামই বারবার উঠে আসে। অন্য মূল ধর্মের কোনো নাম আসে না, অন্য ধর্মগ্রন্থ ভিত্তিক যে সমস্ত ধর্ম আছে, স্ট্রাকচার ধর্ম, তাদের নাম উঠে আসে না কেন? তো আলোকপাত করবেন আপনার মন্তব্য।
দেখুন, অন্য ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা নেই কি কথা বলা যাবে না, আছে, বিভিন্ন ধর্মের মধ্যে আছে, হিন্দু ধর্মের মধ্যেও আছে। কিন্তু এই মৌলবাদী ইসলাম আজকে যেভাবে একটা বিশ্বব্যাপী শক্তিতে পরিণত হয়েছে, অন্য সাম্প্রদায়িকতাগুলি সেভাবে হয়নি। সেই জন্য ইসলামের নামটা বারে বারে আসছে, অন্য ধর্মের নাম আসছে না। কারণ সেখানে উগ্রবাদ যেটুকু আছে বা মৌলিক মৌলবাদ যেটুকু আছে সেটুকু অনেক সীমিত, অনেক সীমিত, দুটোই সীমিত এবং সীমিত, ফলে নাম আসছে না। কিন্তু এটা একটা আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ধরুন এশিয়া, ইউরোপ, আমেরিকা, তিন মহাদেশই এর কার্যকলাপ অব্যাহত। সেই কারণে এই নামটা আসছে বলে, এই বিশেষ ধর্মের নামটা আসছে বলে আমার ধারণা।
জি, আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি, গত কয়েক মাস যাবতই দেখছি, বা বলা যায় গত কয়েক বছর যাবতই দেখছি, যে বেশ বড় মাপে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে এরকম সহিংস তৎপরতা, এরকম সন্ত্রাসবাদ, বোমাবাজি, হত্যা ইত্যাদি সংঘটিত হচ্ছে, এবং তা নিয়ে এখন সুশীল সমাজ বেশ উদ্বিগ্ন, সাধারণ মানুষ খুব উৎকণ্ঠিত, এবং বিভিন্ন সমাজ গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায় এখন এ ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার কথা চিন্তা করছেন, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলছেনও। এবং আমরা জানি যে বাংলাদেশেও বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে, সম্প্রদায় থেকে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের একটি দ্বীপ অঞ্চল হাতিয়া, সেখানে এ ব্যাপারে বেশ কিছু কাজ হয়েছে বলে আমরা শুনেছি। হাতিয়ার উপজেলা প্রধান মাহবুব মোর্শেদ লিটন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তিনি আমাদের জানান যে এ ব্যাপারে তারা বেশ কিছু কাজ করছেন। আসুন শোনা যাক মাহবুব মোর্শেদ লিটনের কাছ থেকে তারা কি ধরনের কাজ করছেন। হ্যালো,
আমি মোহাম্মদ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা চেয়ারম্যান হাতিয়া, নোয়াখালী। এটা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, আমরা একটা দ্বীপ অঞ্চল এখানে। সেই দ্বীপে আমরা প্রায় 6 লক্ষ লোক বসবাস করছি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছি বলে আমি বিশ্বাস করি। সাম্প্রতিককালে পুরো বিশ্বে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে যে বিষয়টা আসছে সেটা আমরা এখানে বসেও খুব গুরুত্বের সাথে দেখছি ব্যাপারটা, এবং এটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখে তার ব্যাপারে পর্যালোচনা করে কিছু অবজারভেশন আমাদের পক্ষ থেকে আসছে। সেই অবজারভেশনটা শিক্ষক, আমাদের সুশীল সমাজ, আমাদের আলেম ওলামারা যারা আছেন, আমাদের মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, মুয়াজ্জিন সাহেবরা যারা আছেন, ইসলামিক ফাউন্ডেশন আছে, আমাদের উপজেলা প্রশাসন আছে, উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, সবার সাথে বিভিন্ন মত বিনিময়ের মাধ্যমে যে জিনিসটা আমার কাছে উঠে আসছে সেটা এক কথায় সবাই, অলমোস্ট সবাই এটাকে ঘৃণার চোখে দেখছে, এটাকে এটার অবসান চায়। সে অবসানের লক্ষ্যে যা যা কিছু করণীয়, যে যার অবস্থান থেকে তা করার জন্য তাদের সম্মতি জ্ঞাপন করেছেন, এবং যে যার অবস্থান থেকে যে কোনো পদক্ষেপের, সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যে কোনো পদক্ষেপের ব্যাপারে তারা একমত হয়েছেন। তার পাশাপাশি আমরা বিভিন্ন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা মসজিদে খুতবার মাধ্যমে শুক্রবার দিন বিশেষ করে আমরা আমাদের যারা মুরব্বিগণ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছি যে আমাদের সন্তানরা যারা বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে কোন রকম ভাবে রিজার্ভিয়ার থাকে তাদের ব্যাপারে যেন সজাগ থাকে, এবং যদি এরকম খুব অল্প কিছুদিন অতিবাহিত হয় তাৎক্ষণিকভাবে যেন থানাতে বা আমাদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে সেখানে যেন অবহিত করেন, সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা সজাগ হতে পারবো। তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে নিয়ে আরো বড় পরিসরে, আরো বড় ভাবে, আরো বেশি করে আমরা যদি মোটিভেশনের দিকে একটু নজর দিই সেক্ষেত্রে মনে হয় আমরা আরেকটু সার্থক হব, কারণ যারা তারা পথচ্যুত হচ্ছে তারা বিভিন্ন ভাবে সেটার দ্বারা জঙ্গিবাদ দ্বারা কিংবা সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হচ্ছে, তাদেরকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কতটুকু তাদেরকে চেক দেওয়া সম্ভব সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। আমরা সামাজিক ভাবে আরো প্রতিরোধ গড়ে তুলি, আরো আন্দোলন গড়ে তুলি, আরো সচেতনতা সৃষ্টি করি এবং তাদেরকে পাশাপাশি মোটিভেশনের জন্য কিছু পদক্ষেপ নিই, আমার মনে হয় আমি সার্থক হব।
ধন্যবাদ। জি লিটন, মাহবুব মোর্শেদ লিটন, আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। নাসের, মাহবুব মোর্শেদ লিটনের মন্তব্যের উপর আলোক মন্তব্য করবেন?
না, আমি এটা এটা ভালো কাজ যে উদ্যোগটা নিয়েছে, কিন্তু একটা জিনিস আমি এখানে বুঝতে পারলাম না যে এটা যদি শুধুমাত্র সুপারফিশিয়ালি এদেরকে যদি বলা হয় আপনি সন্ত্রাস করবেন না, তাহলে সন্ত্রাসী কোনোদিনই সন্ত্রাস বন্ধ করবে না। এখন মানে আপনি বক্তব্য দিতে পারেন এই কথা, কিন্তু এটা এটা বিয়ে এভাবে হবে না। এটা মানে আমার যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের বাংলাদেশের যে সন্ত্রাস সেই সন্ত্রাসে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। সেখানে সন্ত্রাসীরা ISIS এর লোক এসে সেখানে ট্রেনিং দিচ্ছে না, সেখানে লোক থেকে লোকালি সেটা গ্রো হয়ে উঠছে, সেটা সরকারও বলতেছে লোকালি, কিন্তু তাদের ইন্সপায়ার করা হচ্ছে ISIS থেকে। ISIS যেভাবে সন্ত্রাস করছে সেভাবে যদি সন্ত্রাস করি হয়তো তারা অন্য একটা গোল অ্যাচিভ করতে পারবে, যেই গোল ISIS এর গোল না। সেই গোলটা কি তাদের সেটা চিহ্নিত করতে হবে, সেই গোলটা চিহ্নিত করা এবং সেই গোলটাকে মিনিমাইজ করা এবং সেই গোলটাকে যাতে মানে তাদের মন থেকে মুছে ফেলা যায় যে গোলটা, সেটার উদ্যোগ নিতে হবে সরকারকে। কারণ এরা এদের আমার ISIS এর যদি ইন্সপায়ার্ড হয় বাংলাদেশের সন্ত্রাসীরা, ISIS ইন্সপায়ার্ড হলেও তাদের কিন্তু গোল এবং ISIS এর যে আসল গোল সেখান থেকে ভিন্ন। ISIS এর গোল হচ্ছে তারা রাষ্ট্র কায়েম করবে। আমার মনে হয় না যে বাংলাদেশে যারা সন্ত্রাস করছে এবং যারা ওই বেকারিতে গিয়ে আক্রমণ করেছে বা এর পরেও আক্রমণ করেছে তাদের গোল একই। এখন মানে আমি জানি না যে মাহবুব লিটন সাহেব ওনারা গোলটা কি সন্ত্রাসীদের সেটা নির্ধারণ করতে পেরেছেন কিনা সত্যিকার ভাবে। এটা নির্ধারণ যদি করতে না পারেন তাহলে এই সবগুলো আয়োজন সেটা দ্রোগ দেখানো ছাড়া কিছুই না।
হ্যাঁ, মাহবুব মোর্শেদ লিটন যেমন বললেন যে তারা স্থানীয় আলেম সমাজের সঙ্গে যোগাযোগ করছেন, মসজিদ মক্তবা মক্তবের সঙ্গে যোগাযোগ করছেন এবং সেখানে কিছু কিছু কাজ করছেন, কিন্তু নাসের আপনি যেমন ঠিক না বললেন যে লোকালি হোম গ্রোন সন্ত্রাস দেখা দিচ্ছে এবং ISIS বা ISIL বা তালেবান বা আল কায়দা আন্তর্জাতিকভাবে যারা সক্রিয় সন্ত্রাসবাদের সঙ্গে তারা ইন্ধন যোগাচ্ছে এবং তারা হয়তো রিক্রুটও করছে। কিন্তু আমরা এটা তো একটা দিক, আর একটা দিক হচ্ছে যে আগে যেমন সন্ত্রাস বা ইসলাম অনুসারীদের সন্ত্রাসের কথা উঠলে পরেই আমরা সাধারণত যেমন মাহবুব মোর্শেদ লিটনও বললেন যে মসজিদের দিকে দিকপাত করলেন, মক্তব মাদ্রাসার লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকার গুলশানে যেটা হলো, শোলাকিয়াতে যেটা হলো, বা এখানে যেটা হয়েছে যুক্তরাষ্ট্রে, হ্যাঁ তুরস্কে যেটা হয়েছে, ফ্রান্সে যেটা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ঠিক মানে স্ট্রিক্টলি ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায় এর সঙ্গে সম্পৃক্ত না, সমাজের উঁচু তলার লোকজন, শিক্ষিত লোকজন, আলোকিত সম্প্রদায়ের মধ্যে থেকে এর সম্পৃক্ততা সংশ্লিষ্টতা রয়েছে। তো এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে?
এই জন্য আপনি ঠিকই ধরেছেন যে এই যে ঢাকাতে যে ঘটনা ঘটলো, যেভাবে 20 জনকে মানে হত্যা করা হলো বিদেশি সহ, সেটা সেখানে তো কোনো মাদ্রাসাকে আমরা লক্ষ্য করতাম বা ইসলামী শিক্ষাকে আমরা দৌড় দিতাম, কিন্তু সেটা তো সেখানে তারা যায় নাই, এটা সত্য কথা। হয়তো দুই একজন হয়তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলেও কিছুটা এটা হতে পারে, তারপরে বাট প্রাথমিক জীবনে আমরা নিজেরাও একসময় কোরআন পড়ার জন্য বা ইয়ে পড়ার জন্য আমরা মক্তবে যেতাম বা ছোটকালে, যে সেটা অন্য কথা অনেকেই ইয়ে করেছে সেটা, বাট এখানে মাদ্রাসার কোনো কেউ নাই। এটা এই জন্য আমি বলছি যে এদের গোল বা লক্ষ্য এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এদের গোলটা কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার গোল, যে তারা তাদের ইয়েটা লক্ষ্যটা কি ছিল, তাদের লক্ষ্য তো কোনো কিছু ছিল না, তাদের লক্ষ্য অস্পষ্ট ছিল। সেখানে আমরা জানি না। এই জন্য আমি বলছি যে এরা কি কারণে এরা এই কাজগুলি করছে, এবং সেটা চিহ্নিত না করতে পারলে, চিহ্নিত সমস্যা চিহ্নিত করতে না পারার আগে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগটা হচ্ছে যে মেখি, এটা কিন্তু কোনো সঠিক উদ্যোগ হবে না। যেমন ইমামদেরকে আপনি সংশ্লিষ্ট করছেন, কেন ইমামদেরকে সংশ্লিষ্ট করছেন? ইমামরা, ইমামদের কথা শোনার জন্য তো ওই ছেলেরা বসার ছিল না যারা আক্রমণ করছে, তারা তো সব কলেজের ইউনিভার্সিটি, তারা তো ইমামদের কথা শোনে না, তারা ইমামদের কথা শুনে তাদের মোটিভেটেড হয় নাই, তারা অন্যভাবে মোটিভেটেড হয়েছে, তাহলে ইমাম কেন আপনি আনবেন
না? কিন্তু এই যে আপনি বললেন যে অন্যভাবে মোটিভেটেড হয়েছে, এই অন্য ভাবটা কি?
অন্য কোনো কারণে, যেমন আল কায়দা বা তালেবান বা আইসিস, এদের মাধ্যমে তারা মনে করছে যে কোন এই জিনিসটা অ্যাচিভ করতে গেলে আমি এইভাবে যেতে হবে, এইটাই অনুপ্রাণিত হয়েছে। কিন্তু জিনিসটা কি তারা অ্যাচিভ করতে চেয়েছে সেটা তো আমি জানি না, আমরা আমাদের কারো কাছেই কিন্তু স্পষ্ট না, সরকারও কিন্তু বলে না যে তাদের উদ্দেশ্য এই ছিল। এখন তাদের গোলটা কি ছিল, সরকার জানলেও কিন্তু সেটা বলছে না স্পষ্টভাবে, এটা যদি আমি না জানি তাহলে আমাদের কাছে তো বিষয়। এখন সরকার বারবার বলছে এটা হোম গ্রোন, কিন্তু তারা সরকার বলছে না যে এটা, এবং তারা অস্বীকার করছে আইসিস এর কোনো সম্পর্ক এখানে ছিল না, তো হোম গ্রোন কেন হোম গ্রোন এটা হলো? বাংলাদেশ তো এরকম ছিল না, বাংলাদেশ তো পীর বুজুর্গ সুফিদের দেশ ছিল, এবং মুসলমান এখানে সুফিরা ইয়ে করছে, সুফিরা কোনোদিনই তারা ইয়েতে যায় নাই, যে সন্ত্রাসে যায় নাই, সন্ত্রাসের কাজ করে নাই, তারা এখানে এখানকার আবহাওয়ার সাথে মিলেমিশে এখানে ইসলাম প্রচার করেছে। কিন্তু এখন হঠাৎ করে ইসলামকে ব্যবহার করে কি কারণে এরা লক্ষ্যটা, কি লক্ষ্য নির্ধারণ করেছিল সেটা আমি জানি না। এইটা না জানার আগে মাহবুবুর রহমান লিটন সাহেবদের উদ্যোগ মহৎ উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা, এই উদ্যোগটা আমি তো বুঝতে পারছি না যে এটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো।
হ্যাঁ, মঈনুদ্দিন নাসের যে কথাটা বললেন সেই কথা সূত্র ধরেই বলতে চাই বরুণবাবু, যে আমরা এই যে ইসলাম অনুসারী যারা তাদের সঙ্গে সম্পৃক্ত যে সন্ত্রাসবাদ সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু আমরা দেখছি ইদানিং ভারতে, ভারতের কোনো কোনো অংশে, যেমন নকশালদের আবার নতুন করে উত্থান দেখা যাচ্ছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে, অসমে সন্ত্রাসবাদ দেখা যাচ্ছে, মাওবাদীদের তৎপরতা দেখা যাচ্ছে, তো এগুলো, এগুলোর পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা, এগুলো কিভাবে সংঘটিত হচ্ছে? হ্যালো বরুণবাবু।
হ্যাঁ বলুন।
জি
হ্যাঁ বলুন।
আপনি শুনছিলেন না আমার কথা? না,
আপনি বলছিলেন যে নকশালবাদীদের আবার যে উত্থান হচ্ছে সেই কথা বলছিলেন।
জি জি জি। হ্যাঁ,
তো নকশালবাদীদের উত্থানের সম্পর্কে এইটুকু বলা যেতে পারে যে নকশালবাদীরা উড়িষ্যা, অন্ধ্র, মহারাষ্ট্র ইত্যাদি ইত্যাদি যে সমস্ত স্টেটে, যে সমস্ত এলাকায় সক্রিয়, মোটামুটিভাবে সেগুলো সবই উপজাতি অধ্যুষিত, এবং এই উপজাতি এলাকায় এক্সপ্লয়টেশনটা খুব বেশি, কারণ তারা যে এলাকাতে থাকে সেই এলাকার তলায় মাটির নিচে ভূগর্ভে প্রচুর খনিজ সম্পদ আছে, এবং সেই খনিজ সম্পদগুলো দখল করার জন্য কর্পোরেট সংস্থাগুলো বেশিরভাগই ওই জায়গাগুলোকে দখল করে নিতে চাচ্ছে নানানভাবে, তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স হচ্ছে। আপনারা সম্ভবত উড়িষ্যার পস্কো স্টিল প্ল্যান্টের আন্দোলনের কথা জানেন, যেটা দীর্ঘদিন ধরে চলেছিল, শেষ পর্যন্ত পস্কো পরিকল্পনায় পরিত্যক্ত হয়। আর অন্যদিকেও দেখুন, গুজরাটে সম্প্রতি যেটা আরম্ভ হয়েছে গত দু তিন দিন যাবৎ, সেটাও কিন্তু দলিতদের অভিযান, কাজে আপনি মাওবাদী বলুন বা দলিতই বলুন, সকলের মূলে কিন্তু আছে একটা হচ্ছে শোষণ, দ্বিতীয় হচ্ছে তারা যেখানে থাকে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা সরকারি বা বেসরকারি প্রচেষ্টা, যেখানে বেসরকারি প্রচেষ্টা সেটাও সরকার দ্বারা সমর্থিত, এইটা হচ্ছে সাধারণ একটা ফেনোমেনাল বলতে পারেন। এই অসন্তোষটা যতদিন থাকবে ততদিন সেই অসন্তোষের বহিঃপ্রকাশ হবেই, যে কেউ কখনো সেটাকে এক্সপ্লয়েট করবে মাওবাদীরা, কখনো এক্সপ্লয়েট করবে অন্য শক্তি, হবেই, কিছু করার উপায় নেই। এর একমাত্র উপায় হচ্ছে দলিত এবং আদিবাসীদের নিজের এলাকার থেকে ডিস্টার্ব না করে, তাদেরকে জমিচ্যুত, বাস্তুচ্যুত না করে কি করে শিল্পায়ন করা যায় এবং শিল্প বিকাশের রাস্তা বার করা যায় সেইটি আলোচনা করা, কিন্তু সংঘাতের রাস্তায় গেলে শিল্পও হবে না, শান্তিও বিঘ্নিত হবে।
জি বরুণবাবু, আপনি যেমন এক্সপ্লয়টেশনের কথা বললেন, আমরা দেখেছি ফ্রান্সে যে ইদানিংকার যে সন্ত্রাসী তৎপরতা আমরা দেখেছি, সেখানে যুক্তরাষ্ট্রে আমরা যে সহিংসতা দেখতে পেয়েছি ইদানিং সম্প্রতি, সেখানেও এই এক্সপ্লয়টেশনের ব্যাপারটা অনেকে উল্লেখ করছেন, বলছেন যে সমাজের যারা ভাগ্যহত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, তাদের এক ধরনের প্রতিবাদ হিসেবে এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাস, এই সহিংসতা দেখা দিচ্ছে। নাসের, আলোকপাত করবেন।
এটা সত্য, এখানে যে মাওবাদী যেখানে সেখানে হচ্ছে যে সন্ত্রাসের অন্যতম ইয়ে হচ্ছে দারিদ্র। এখন মানে যদি ওইখানে এটা তারা বলছে যে সমতা আনতে হবে, এখানে যে এক্সপ্লয়েশন আছে এক্সপ্লয়েশন কি করতে হবে, এক্সপ্লয়েশন বা শোষণ যদি না থাকে সেখানে মাওবাদী রাজনীতি হয় না বা এখানে ই করা হয় না। ওখানে যে শিল্পাঞ্চল তারা যেটা করছে সেটা শিল্পাঞ্চলে ওখানে তাদের অনেক দলীয়দের জায়গা তারা দখল করছে, এবং তারা আমি বিভিন্ন পত্র পত্রিকাতে ভারতের ইয়ে লিখেছি সেটা, কিন্তু ওরা ওদেরকে রিহেবিলিটেশনের বা যথাযথ ইয়ের কোন পুনর্বাসন করা কোন উদ্যোগ আমার আছে বলে মানে তারা নেই বলে অনেকে মন্তব্য করেছেন। যেমন ফ্রন্টলাইনের মত পত্রিকায় মন্তব্য করেছে যে তাদের কোনো ইয়ে নাই ওইখানে, তাদের পুনর্বাসন করা হচ্ছে না বা পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই, এবং তারা সেখানে যে সমস্ত শিল্পাঞ্চলের জন্য যে সমস্ত জায়গা অ্যাকোয়ার করা হচ্ছে সেখানে দলিত তাদের ক্ষুদ্র পরিবারগুলোকে, যারা গরিব মেহনতি পরিবারগুলোকে সেখানে আপনার উচ্ছেদ করার একটা বিষয় আছে। এবং মাওবাদীরা কিন্তু সেখানে একটা রিক্রুটমেন্টের ব্যবস্থা তারা সুযোগ পেয়েছে, তো এখানে সেখানে অস্ত্র শস্ত্র আসছে ইয়ে থেকে, আমি বিভিন্নভাবে এটা প্রবেশ করছে, এবং তারা তাদের মতো করে তাদের একটা অবকাঠামো, তারা একটা সংগঠন গড়ে তুলেছে, সেই সংগঠনে তো ওই এক্সপ্লোরেশন থেকে লোক আসতে পারে, এই যে মানে এটা শোষণ থেকে লোক সেখানে যোগ দিতে পারে। যা ভারতে যেটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিনের মাওবাদী রাজনীতি সেখানে চর্চা চলে, দীর্ঘদিনের এই এই যে সমস্যা ভারতের সেটা আজকে নতুন কোনো সমস্যা না, এটা আগের সমস্যা কিছুদিন নিস্তব্ধ ছিল, আবার জেগে উঠে আবার কিছুটা নিস্তব্ধ হয়। যেমন 1971 সালে যুদ্ধের পরে নকশালবাদী আন্দোলনকে শেষ করে একদম মানে শেষ হয়ে গেল 1974 সালে মধ্যে এচআর মজুমদারের আপনার মানে ইয়ে হওয়ার পরে, কিন্তু আবার সেখানে আবার জেগে উঠেছে কিছুদিন পরে। সেটা যদি ভিতর থেকে ওই শোষণকে যদি বন্ধ করা না যায়, ভিতর থেকে যদি উপর থেকে চাপিয়ে দেওয়া শাসনকে যদি আপনার ইয়ে করা না যায়, এটাকে হারমোনাইজ করা না যায় যে লোকাল ডেভেলপমেন্টের সাথে, তাহলে আমার মনে হয় না যে ওখানে সন্ত্রাস বন্ধ হবে।
জি, আমাদের পরবর্তী কলার চট্টগ্রাম বাংলাদেশ থেকে কল করছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো হ্যালো।
জি,
চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী। সম্প্রতি বাংলাদেশ, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার কারণে অনেক হতাহত হয়েছে, এর ফলে বিশ্বের দেশসমূহে বসবাসরত জনসাধারণের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনগণ ভীতিকর অবস্থায় দিন কাটাচ্ছে এবং নিরাপত্তাহীনতায় রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এ সকল সন্ত্রাসী হামলার কারণ সাধারণ জনগণের কাছেও স্পষ্ট নয়, সংশ্লিষ্ট সরকারগুলো কারণ জানাতে ব্যর্থ হচ্ছে কেন? এতদিন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বলেছেন জঙ্গিবাদ মাদ্রাসা থেকে সৃষ্টি হচ্ছে, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে কেন?
জি, আবু সুফিয়ান চৌধুরী, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আলোচনা করছিলাম বরুণ বাবু এবং মনিরুদ্দিন হাসান দুজনকেই বলছি, আমরা জানি যে ইদানিং কার বছরগুলোতে, ইদানিং অতি সম্প্রতি দেখা গেছে বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে শয়ে শয়ে হাজারে হাজারে গবেষণা সংস্থা গজিয়ে উঠেছে, এবং তার মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গবেষণা খুব বেশি সংস্থা আছে বলে আমাদের জানা নেই। এবং সেখানে আমরা গবেষণা করছি না কেন, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি না কেন, যে সন্ত্রাসের মূল আসলে কোথায় নিহিত, এবং সেই মূলগুলোকে চিহ্নিত করে সেই মূলগুলো নির্মূল করার, উৎপাটিত করার উদ্যোগ আমরা নিচ্ছি না কেন? আবু সুফিয়ান চৌধুরীর জিজ্ঞাসায় এটাই উচ্চকিত হয়েছে। বরুণবাবু, আপনি কি মনে করেন?
আপনি খুব সঙ্গত প্রশ্ন তুলেছেন, এইটা নিয়ে রিসার্চ হচ্ছে না, গবেষণা হচ্ছে না, অনুসন্ধান হচ্ছে না।
সেইটা করা দরকার। কারণ যে সমস্যাটা এখন আমাদের সামনে দেখা দিয়েছে বিশ্ব জুড়ে, সেটাকে নিছক একটা আইন শৃঙ্খলার সমস্যা বলে ভাবা বা আইন শৃঙ্খলার সমস্যা মনে করে তাকে নিবৃত্ত করার জন্য বা দমন করার জন্য দমনমূলক ব্যবস্থা নেওয়া, এর কোনো সমাধান না। সমাধান করতে গেলে যেটা আমি আগে একবার বলেছিলাম আজকে, যে মূলে যেতে হবে। তো মূলে যেতে গেলে পরে গবেষণার দরকার। সেই গবেষণাটা আপনি যেটা বললেন খুব বেশি হয়নি। তা আমার মনে হয় যে গবেষণার একটা প্রয়োজন আছে, কারণ প্রত্যেকটি দেশেরই সামাজিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ইতিহাস এবং পটভূমি এবং বর্তমান পরিস্থিতি ভিন্ন। কাজে এইগুলো প্রত্যেকটি দেশে ইন্ডিভিজুয়াল দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে দেখতে হবে। আরেকটা কথা, সেই এক্সপ্লয়টেশনের সঙ্গে বা শোষণের সঙ্গে এই ধরনের ধর্মভিত্তিক সন্ত্রাসের খুব একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কারণ ঢাকাতে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে গেল, সেই ঘটনা যারা সংঘটিত করেছিল তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত, ভদ্র শিক্ষিত ঘরের সন্তান, উচ্চবিত্ত ঘরের সন্তান। তো তারা তো অভাবের তারণায় আসেনি, তাহলে কি জন্য এলো তারা? সেই
কোনো একটা কারণে নিশ্চয়ই এসছে, সেই কারণটা চিহ্নিত করতে পারছি না আমরা কেন।
হ্যাঁ, সেইটা বার করা দরকার।
জি, আমাদের এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের অস্থিরতা, উদ্বেগ নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন কলকাতা থেকে দি হিন্দু পত্রিকার প্রাক্তন ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক মইনুদ্দিন নাসের।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, এই অনুষ্ঠানের শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। আমাদের পরবর্তী কলার কল করছেন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
আমরা সাম্প্রতিককালে বর্তমান পুরো বিশ্ব জুড়েই একটা সন্ত্রাসের বাতাবরণ দেখতে পাচ্ছি, সব দেশেই, সব সর্বস্তরে আর কি। তো এক্ষেত্রে আমরা যে বাড়ি থেকে বেরোলে সুস্থভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে এককভাবে বা দলবদ্ধভাবে বিভিন্ন সংগঠিত এবং বিচ্ছিন্ন সব ধরনেরই আমরা একটা আতঙ্কের পরিবেশ দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তিদের হানার ফলে। শুধু আমরা নিচে দেখলাম, তারপরে বাংলাদেশে দেখেছি। তো এক্ষেত্রে আমরা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্ত সন্ত্রাসবাদ গুলোকে কোনো দেশীয় ভাবে বা আঞ্চলিক ভাবে ব্যাখ্যা করা উচিত নয়। এক্ষেত্রে আমি আরেকটা ব্যাপার বলতে চাই যে আঞ্চলিক ভাবে আমরা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখতে পাই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীদের দ্বারা, যেমন ভাবে নক্সালিস্ট, ভারতের ক্ষেত্রে নক্সালিস্ট বা মাওবাদী। তো এক্ষেত্রে কাউকে এইরকম ভাবে ক্লাসিফিকেশন না করে যে সমস্ত ধরনের যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা একটা ব্যক্তির উপরেও আক্রমণ হোক না কেন, তাকে সন্ত্রাসী হিসাবেই বা মানে মানবতা বিরোধী কর্মকাণ্ড হিসাবেই ব্যাখ্যা করে সর্বস্তরে সব জায়গাতেই যে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসে একই রকম ভাবে তাদের ট্রিটমেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপারও আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে মানে তথাকথিত একটা যে টার্ম রাষ্ট্রীয় সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা, মানে যার ফলে হয়তো এই সমস্ত গোষ্ঠীর উদ্ভব ঘটছে কিনা, এগুলো নিয়েও আমার মনে হয় যে আমাদের বিশেষজ্ঞদের ভাবনা চিন্তা করা উচিত এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ।
জি, জিয়াউর রহমান, আপনি ঠিক কথাই বলেছেন যে সন্ত্রাসের জবাব সহিংসতা দিয়ে যে নেওয়া যায় না, ইদানিং আমরা বেশ কয়েকটি ঘটনা থেকে তার প্রমাণ পেয়েছি, সেটা আমাদের সামনে প্রকট হয়ে দেখা দিয়েছে। কিন্তু সন্ত্রাস সাধারণ মানুষ চায় না, সাধারণ মানুষ দিন গুজরান করতে চায় সাধারণভাবে, শান্তিতে, কোনো সন্ত্রাস তারা চায় না। কিন্তু সন্ত্রাস প্রতিহত তো কাউকে করতে হবে, এবং এই প্রতিহত করা কার দায়িত্ব এবং তার জন্যে এই সন্ত্রাসকে চিহ্নিত করতে হবে, এইসব প্রশ্ন নিয়ে নানান জিজ্ঞাসা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মনে, তারা উৎকণ্ঠিত হচ্ছেন। বরুণবাবু, আপনি আলোকপাত করবেন?
হ্যাঁ, বলুন।
জি, সাধারণ মানুষের যে এই উদ্বেগ উৎকণ্ঠা কে উপশম করবে, কে নিরসন করবে?
সাধারণ মানুষের তো উদ্বেগ উত্তেজনা থাকবে, উদ্বেগ তো থাকবে। তার কারণ একটা প্রধান কারণ হচ্ছে এখন যে সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসী আক্রমণ হচ্ছে তার পেছনে কোনো যুক্তি নেই, ইরেশনাল। ফলে কে কোথায় কখন গিয়ে কাকে মারবে, কোথায় মারবে সেটা বোঝার কোনো উপায় নেই। সেইটা যদি জানা যেত যে এই উদ্দেশ্য নিয়ে এই লোকগুলোকে বা এই জনসমষ্টিকে টার্গেট করছে, তাহলে তার একটা প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর আজকাল যেটা নতুন ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যাকে ইংরেজিতে বলে লোন উলফ মার্ডার। একজন লোক সে নিজে মরবে এটা জেনে মরার আগে কত লোককে খতম করে যেতে পারি সেইটা সে দেখে, এবং যে লোকগুলোকে সে খতম করবে তারা যে কারা সেটা সে নিজেও জানে না। গিয়ে পড়লাম একটা,
এবং কেউ যে এরকম একটা চিন্তা করছে এটাও কেউ জানে না।
মানে এদেরকে ট্যাকল করা খুব মুশকিল।
জি, আমাদের পরবর্তী কলার, কল করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শামিমারা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমারা বলছি। আমার প্রশ্ন হচ্ছে 9/11 থেকে মনে হচ্ছে সন্ত্রাসী অন্যতম কারখানা হচ্ছে সৌদি আরব। আপনাদের কেউ কি বলতে পারেন এই সন্ত্রাসের বিস্তারে সৌদি রাজতন্ত্র কতটুকু দায়ী? ধন্যবাদ।
মইনুদ্দিন নাসের জবাব দেবেন।
আপনার মানে সৌদি আরবের যে রাজতন্ত্র, এই রাজতন্ত্র কোন ইসলামী রাজতন্ত্র না, এটা কোন গণতান্ত্রিক রাজতন্ত্র না, এটা কিন্তু রাজতন্ত্রের যে সংজ্ঞা সেই সংজ্ঞা তো করে না। এটা একটা পরিবারতন্ত্র, বেসিক্যালি এটা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে তারা এখানে অন্য ইসলাম ধর্মের যে অন্য মতাধারণ যেই সেক্টা আছে সুফিবাদ, সেই সুফিবাদকে তারা এখানে ই করে দেয়, এই যে তারা সেখানে দমিয়ে রাখছে, সেখানে তারা হত্যা করছে। কিছুদিন আগে 40 জন সুফিবাদী যারা ইয়ে ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। আপনি কিছুক্ষণ আগে যে মুর্শিদাবাদ থেকে যিনি বললেন, তিনি ওই 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 ওইটাই রাষ্ট্রীয় সন্ত্রাস। বেসিক্যালি ইসলামী ইয়েতে দেশগুলোতে রাষ্ট্রীয় সন্ত্রাসের কিন্তু অনেকেই বেশি, কারণ সেখানে কোনো বেসিক্যালি কোনো দেশের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নাই। যেটুকু আছে বা গণতন্ত্রের বা সহনশীলতার চর্চা সেটা হচ্ছে যে ইরান, সেটা সৌদি আরব বা সিরিয়া বা অন্য কোনো দেশের মধ্যে নাই। মুসলিম ধর্মে যদি আপনি যদি সন্ত্রাসের যদি একটা কোনো কমন যদি কোনো ফল আউট হয় সেটা হচ্ছে এনার্কিজম। সেটা এনার্কিটা কিন্তু রাষ্ট্র থেকেই আসে প্রথমে, এটা কিন্তু মানুষ কিন্তু এনার্কি ক্রিয়েট করে না, মানুষটা কিন্তু রিয়াকশন করে, রিয়াকশনটাকে আমরা এনার্কি হিসেবে ধরছি, কিন্তু সেটা ঠিক না, সেটা রাষ্ট্রই প্রথমে আপনার। সেই ক্ষেত্রে এনার্কিজম ইসলামের মধ্যে যদি কেউ ক্রিয়েট করে থাকে, মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে সৌদি আরবের যখন উদ্ভব হলো এবং তারা যখন মক্কা এবং মদিনার কাস্টোডিয়ান হলেন, এবং সেই সেই রাজতন্ত্রই বেসিক্যালি এখানে মুসলমানদের মধ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছে। এবং মানে সেটাই হচ্ছে যে আপনার আজকে সৌদি আরবের রাজতন্ত্রকে ভাঙতে হবে। যদি আপনি যদি ভাঙতে না পারেন, তার ইসলামের যে আকিদা বা যে গণতান্ত্রিক যে ইয়ে সেটাকে আপনি উপরে তুলে আনতে পারবেন।
জি, আমরা আর একটি প্রশ্নই নিতে পারবো হয়তো। প্রশ্ন করছেন এ কে এম মুস্তফা হাতিয়া নোয়াখালী থেকে। হ্যালো।
আমি এ কে এম মুস্তফা চৌমুহনীবাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি। আমি মনে করছি যে বিশ্বের জনমনের অস্থিরতা সহ দেশের জনমনেও খুবই উৎকণ্ঠার মধ্যে সময় কাটাতে হচ্ছে, কারণ সন্ত্রাসী কর্তৃক কোন মুহূর্তে কার প্রাণহানি ঘটে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা নিরপেক্ষতা বজায় রেখে আইন শৃঙ্খলার উন্নতিতে রাজনৈতিকতার বাতাস না লাগিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে সক্ষম হলে তবেই আইন শৃঙ্খলার উন্নতি হয়ে জনমনে শান্তির বাতাস লাগা সম্ভব হবে। এই আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
জি বরুণ বাবু, আপনার কাছ থেকে উপসংহার মন্তব্য চাইছি, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনি আরেকবার বলুন প্রশ্নটা, খুব সংক্ষেপে আরেকবার বলুন।
না, প্রশ্নের উত্তরের জন্য এখন আসতে পারছি না, আপনার কাছে সময় একেবারেই নেই, তো আজকে আর কথা বলা যাবে না। বরুণ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। মইনুদ্দিন নাসের, আপনাকেও অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজকের যে অনুষ্ঠান শুনলেন শ্রোতা যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বরুণ দাশগুপ্ত, মইনুদ্দিন নাসির, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।